الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله كريستاين بير এবং মাদানি চ্যানেলে দর্শক বৃন্দ আলহামদুলিল্লাহ আজওয়াজাল মাদানী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান সৎ পথে আহ্বান নিয়ে আরও একবার আপনাদের নিকট উপস্থিত হয়েছি। দর্শকবৃন্দ, এই মুহূর্তে যারা আমাদের সাথে আছেন, যে যেখান থেকে আমাদেরকে দেখছেন বা শুনছেন, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আজওয়াজাল প্রতিটি পর্বে আমরা চেষ্টা করি এই অনুষ্ঠানের মধ্যে কিছু না কিছু নেকি দাবাত সম্বলিত ঘটনা বা এর উৎসাহ দেওয়ার জন্য ফজিলত সম্পর্কে শ্রবণ করি। আজকে ইনশাআল্লাহ তাআলা তারই ধারাবাহিকতায় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেকি দাওয়াতের যে কার্যক্রম রয়েছে সে সম্পর্কে কিছু মাদানী ফুল আমরা নেওয়ার চেষ্টা করব। প্রতিটি পর্বে আমাদের সাথে উপস্থিত থাকেন মোবাল্লিগে দাওয়াত ইসলামী নূর হোসেন মুজাদ্দিদি ভাই, আজকেও তিনি আমাদেরকে সময় দিয়েছেন। আজকে তার থেকে আমরা কিছু মাদানী ফুল গ্রহণ করব ইনশাআল্লাহ তাআলা। দর্শকবৃন্দ, আসুন আমরা অনুষ্ঠানের শুরুতে প্রিয় নবী রাসূল আরবি সরকারের দালাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের উপর দুরুদ পাক পাঠ করার ফজিলত সম্বলিত একটি হাদিসে মোবারকা শ্রবণ করে নিই। কেননা দুরুদ পাক এমন একটি আমল যে আমল দ্বারা বান্দার বড় থেকে বড় মুসিবত দূর হয়ে যায়। দুরুদ পাক এমন একটি আমল যে আমলের দ্বারা বান্দার আমলনামায় নেকি লেখা হয়, তার গুণা মুছে দেওয়া হয়। যেমনটি হাদিসে পাকের মধ্যে রয়েছে, আমাদের প্রিয় নবী রাসূল আরবি সরকারের দালাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি আমার উপর একবার দুরুদে পাক পাঠ করবে আল্লাহ তাআলা তার আমল নামায় দশটি নেকি লিখে দিবেন, তার দশটি গুণাকে ক্ষমা করে দিবেন এবং তার দশটি পদমর্যাদা বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ, দুরুদে পাকের অসংখ্য ফজিলত ও বরকত রয়েছে। শেখ তরিকাত আমির আলী সুন্নাহ দামাত বারাকাতুল আলিয়ার একটি রিসালা রয়েছে, জিয়ায়ে দুরুদ সালাম, এই রিসালাটি যদি আমরা সংগ্রহ করি, পাশাপাশি দুরুদ শরীফের পুষ্প ধারা নামে একটি কিতাব রয়েছে, কিতাব যদি আমরা সংগ্রহ করে অধ্যয়ন করি ইনশাআল্লাহ তাআলা দুরুদ পাকের কি ফজিলত এবং বরকত রয়েছে আমরা জানতে পারবো ইনশাআল্লাহ তাআলা। আসলে দর্শকবৃন্দ, আমরা চেষ্টা করি প্রতিটি পর্বে দুরুদ পাকের ফজিলত শুনতে। এর একটি অন্যতম কারণ হচ্ছে আমাদের অন্তরে যেন এই দুরুদ পাকের প্রতি ভালোবাসা বসে যায় এবং আমরা যেন দুরুদ পাকে অভ্যস্ত হয়ে যাই। তো আসুন আমরা অনুষ্ঠানের বরকত অর্জনের নিয়ে তো একবার দুরুদে পাক পাঠ করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, অনুষ্ঠানের শুরুতে আমরা যাব আমাদের যিনি অতিথি রয়েছেন নূর হোসেন ভাইয়ের কাছে, জানবো আজকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন বিষয় নিয়ে তিনি আজকে আলোচনা করবেন, আমাদেরকে মাদানী ফুল দেবেন। নূর হোসেন ভাই কেমন আছেন?
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আপনি কেমন আছেন?
জি আল্লাহ তাআলা দয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। তো হুজুর, আরও ছিল যে আজকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমরা যেহেতু কয়েকটি পর্বে কন্টিনিউ করছি, তো আজকের পর্বে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন দিকটি আপনি তুলে ধরতে চান?
আলহামদুলিল্লাহ, গত দুই পর্বে আমরা হুজুর করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মুজিজা সম্বলিত নেকি দাওয়াতের বিষয়, এরপর তাইফের জমিনের মধ্যে সংক্ষেপে আমরা চেষ্টা করেছি কিছুটা আলোচনা করার জন্য। আজকে ইনশাআল্লাহ হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেকি দাওয়াতের বিষয়ে আমরা যাব। এর পূর্বে স্রবে আমি আমার মাদানী চ্যানেলের দর্শক শ্রোতাদেরকে উল্লেখ করে কিছু কথা ভূমিকা রাখব শুরুতে। আমরা দেখতে পাই যে আমাদের বর্তমান অবস্থায় যারা আমরা দিনের কাজ করে থাকি, মুবাল্লিগ, নেকি দাওয়াত দিয়ে থাকি, অনেক সময় আমরা অভিযোগ পেশ করে থাকি অপরের নিকট, অথবা নিজে চিন্তিত থাকি যে নেকির কাজ করতে গিয়ে আমাকে অনেক তাকলিফ, অনেক সমস্যায় সম্মুখীন হতে হয়। তো এটা আমার মধ্যে চিন্তা চলে আসে, আর এই চিন্তার কারণে অনেক সময় দেখা যায় যে নেকির কাজ থেকে, তাবলিগের কাজ থেকে আমরা পিছে হটে যাই,
অনেক দূরে চলে যাই,
অনেক দূরে চলে যাই। যেটা যে অনুপ্রেরণা নিয়ে আমি কাজের দিকে অগ্রসর হই, সেই অনুপ্রেরণা আমার মধ্যে থাকে না যখন এই নেকির দাওয়াতের কাজ করতে গিয়ে আমার বাধা চলে আসে। তো এই কথাটা বলার উদ্দেশ্য আজকে আমি যে ঘটনাটা দিয়ে শুরু করব সোহেল ভাই, এই ঘটনার মাধ্যমে আমরা যারা মুবাল্লিগ রয়েছি, আমরা যারা নেকির দাওয়াতের কাজ করি আলহামদুলিল্লাহ, তো আজকে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ঘটনার মাধ্যমে আমরা আরো অনুপ্রাণিত হতে পারবো, আরো নেকির দাওয়াতের কাজকে আমরা প্রচার প্রসার করতে পারবো
ইনশাআল্লাহ।
হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আস্তে আস্তে আমরা শুনেছি প্রথম পর্বের মধ্যে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেকির দাওয়াতের বিষয়ে, তো প্রথমে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হুকুম আসলেন আস্তে আস্তে করে তিনি নেকির দাওয়াত ইনফিরাদিভাবে দিতে লাগলেন
এককভাবে।
তো যখন আল্লাহ তাআলার পক্ষ থেকে হুকুম আসলো তখন সেটাকে প্রচার প্রসার করা হলো, প্রকাশ্যভাবে সেটা দেওয়া হলো। তো যখন আস্তে আস্তে ইসলামের ছায়াতলের মধ্যে বড় বড় কোরাইশের মধ্যে যারা ছিল, আরবের মধ্যে যারা ছিল, যারা ইসলামের ছায়ার মধ্যে চলে আসছিল, তখন কোরাইশের যারা বিরোধী ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে যারা ছিল, তখন তারা দেখতে পেল যে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের মধ্যে তারা চলে এসেছে।
সুবহানাল্লাহ।
তো ইনারা দুজন কিন্তু ছিল ওই কোরাইশদের মধ্যে বীর পুরুষ, যাদেরকে সাধারণ যারা ছিল অর্থাৎ কোরাইশের মধ্যে সকলে কিন্তু তারা ভয় পেত, কারণ তারা ছিল সামর্থ্যবান এবং শক্তিশালী। ইনারা দুজন যখন ইসলামের ছায়াতলে চলে আসলো তখন কোরাইশের যারা ছিল ইসলাম বিদ্বেষী তাদের অন্তরের মধ্যে আরো ভয় ঢুকে গেল,
ভয় প্রবেশ করলো।
তখন তারা কি করলো, হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে আরো প্রকট অবস্থান ধারণ করলো। তারা হুজুরের চাচা আবু তালেবের কাছে নালিশ নিয়ে বারবার যেতে লাগলো, যাতে করে হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নেকির দাওয়াতের কাজ থেকে বিরত থাকে,
বন্ধ করে দেয়,
বন্ধ করে দেয়। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালেব তিনিও তার ভাতিজার পক্ষে শক্ত অবস্থানে ছিলেন, আর তাতে করে এই কোরাইশরা তারা আমার নবীর বিরুদ্ধে কোনো কিছু করতে পারেনি। তো এইভাবে করে ছয় বছর যখন অতিক্রম হতে লাগলো, তো হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতের কাজ যখন আরো বৃদ্ধি পেতে লাগলো, তো কোরাইশরা ভয় পেতে লাগলো যে আমাদের অবস্থা নিশ্চিহ্ন হয়ে যাবে, আমাদের অবস্থা, আমাদের বাপ দাদার ধর্ম হয়তো বা আর থাকবে না। যখন তারা দেখলো না তারা টিকতে পারতেছে না, তখন তারা কি করলো, এবার শক্ত অবস্থান করলো যে না, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা আর মক্কার মধ্যে থাকতে দিব না, তাকে আমরা হত্যা করব। যখন কোরাইশের অধিপতিরা যারা ছিল তারা অবস্থান করলো, এই অবস্থাতে এত দর্শনে আবু তালিব তিনি কি করলেন, তার ভাতিজা সহকারে যারা ইসলাম ধর্মের মধ্যে চলে এসেছিল তারা মক্কা থেকে, অর্থাৎ এটাকে বলা হয় সামাজিক বয়কট, যেটাকে আমরা বলতে পারি যে সমাজ থেকে ত্যাগ করা হয়। তো ওই সমাজের মধ্যে যারা ছিল আরবের মধ্যে, তো হুজুর করিম সাল্লাল্লাহু সাল্লামের কাছে যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন তাদের সকলকে আরবের যে অবস্থান ছিল কোরাইজের আরবের বাইতুল্লাহ শরীফের ঘিরে কেন্দ্র করে তাদেরকে ইসলাম ধর্ম আনার কারণে তাদেরকে সামাজিকভাবে বয়কট করা হলো। তো তাদের অবস্থান তারা নিল আরব থেকে একটু দূরে, সেটা হচ্ছে আপনার শিয়াবে আবু তালিব যেটাকে বলা হয়, গিরিকন্দর যেটাকে বলা হয়, একটি উপত্যকা। এখানে তারা বনি হাশিম এবং বনি আব্দুল মুত্তালিব এই যারা ছিলেন তারা সকলেই যারা ইসলামের ছায়াতলে এসেছিলেন তারা সেখানে অবস্থান নিলেন। তো এর মধ্যে যারা ছিল কোরাইশের যারা বিরোধী যারা ছিল তারা কি করলো, তারা একটা চুক্তিনামা তৈরি করলো। চুক্তিনামা এরকম তৈরি করলো যে যেখানে লেখা ছিল যে সামাজিক লেনদেন এই বনি হাসে বনি আব্দুল মোত্তালিবের যারা ছিল তাদের সাথে সকল কিছু, বিবাহ, শাদী, ব্যবসা, বাণিজ্য, বেচা কিনা, যাবতীয় যত কাজ একটা সমাজের মধ্যে সামাজিক যারা থাকে, জীব যারা থাকে, তাদের যে করতে হয় এই সকল কাজ তাদের কাছ থেকে বয়কট করা হবে,
মানে অর্থাৎ তাদের থেকে বিরত করে,
অর্থাৎ নির্বাসনে যেটাকে বলা হয় নির্বাসনে পাঠিয়ে দেওয়া।
আমরা বলে থাকি যেমন যে এক ঘরে করে দেওয়া,
এক ঘরে করে দেওয়া, যে যাদের সাথে কোনো সম্পর্ক থাকবে না, এটা কিন্তু একটা কঠিন ভয়াবহ পরিস্থিতি। তো যাই হোক, যখন হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ যারা এই নির্বাসনের মধ্যে চলে যায় তখন তারা এই চুক্তিনামা তৈরি করে। তো উক্ত চুক্তিনামার মধ্যে সকল কোরাইশে যারা অধিপতি ছিল তারা সেখানে স্বাক্ষর করে আর সেটাকে সিলবদ্ধ করে, তালাবদ্ধ করে বাইতুল্লার মধ্যে তারা রেখে দেয়। কিছুদিন এভাবে অতিক্রম হওয়ার পর প্রায় 3 বছর হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং যারাই তার সাথে ছিল তারা এই নির্বাসনের মধ্যে জীবনযাপন করে।
3 বছর,
3 বছর আপনি চিন্তা করেন, যেখানে সামাজিক যত চাহিদা আছে তাদের এই 3 বছর সকল চাহিদাগুলো তাদেরকে বিরত থাকতে হয়েছে,
তারা বঞ্চিত ছিল। আসলে যদি আমরা একটু চিন্তা করি তাহলে কিন্তু খুবই চিন্তার বিষয় যে আজকাল যদি সমাজ ছাড়া মানুষ, কিন্তু সামাজিক জীবন আমরা বলে থাকি, মানুষ সমাজবদ্ধ হয়ে বসবাস করতে ভালোবাসে। অনেক প্রাণী এমন রয়েছে যারা একা একা বসবাস করে, আবার অনেক প্রাণী এমন রয়েছে যারা সমাজবদ্ধভাবে বসবাস করে, মানুষের মধ্যে অন্যতম। তো মানুষ সমাজ অর্থাৎ মিলেমিশে আমরা বলেও থাকি যে একে অপরের উপর নির্ভরশীল। তো এই অবস্থার মধ্যে যে এমন এক অবস্থা করে দেওয়া হলো যে তাদেরকে আলাদা করে দেওয়া হলো, বনু আবু তালিব তাদেরকে
বনি হাশিম গোত্র যারা
তাদেরকে আলাদা করে দেওয়া হলো এবং তারা এক ঘরের মধ্যে ছিল আর কি।
তো এই যে অবস্থা দেখেন, আমি শুরুতেই বলেছিলাম আমার দর্শক তাদেরকে উল্লেখ করে কি আমরা তো আজকে নেকি দাওয়া দিচ্ছি, আমাদেরকে কি এই কারণে সমাজ থেকে বয়কট করা হয়েছে?
এখন তো এমন পরিবেশ বা অবস্থা হয়ে গিয়েছে যদি আমরা কাউকে বোঝাতে যাই নেকি দাওয়াতের জন্য যাই, মোবাইল লিগে দাওয়াত ইসলামে যারা রয়েছে তারা এটা বেশি জানবেন যে তারা যখন যায় তখন কিন্তু মানুষ তাদেরকে
সম্মান
কত সাদরে তাদেরকে গ্রহণ করে
করে থাকে। তো আজকে এই জন্য তখনই আমি উপলব্ধি করতে পারবো যে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনি নবীদের সরদার, যিনি দোনো জাহানের সরদার, তিনি কত কষ্ট করে গিয়েছেন এই নেকির দাওয়াত ইসলামকে প্রচার প্রসারের জন্য, হ্যাঁ, ইসলামের সৌন্দর্যকে তুলে ধরার জন্য। আর আজকে সেই দায়িত্ব যখন আমাদের উপর এসেছে তখন সেটা থেকে আমরা অপরগতা আমরা
দেখাচ্ছি।
তো হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 বছর যখন অতিক্রম হয়ে গেল, আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা অদৃশ্যের সংবাদের যে ক্ষমতা সেটা আল্লাহ তাআলা দিয়েছেন, এটা আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাতে যারা, এটা আমাদের আকীদা, আমাদের বিশ্বাস যে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে অদৃশ্যের সংবাদ ইলমে গায়েব যেটা আল্লাহ তাআলা তাকে দিয়েছেন, আল্লাহ তাআলার প্রদত্ত ক্ষমতা বলে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ক্ষমতার অধিকারী হয়েছেন। তো একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চাচা আবু তালিবকে তিনি বললেন যে চাচা জান, কুরাইশদের যে চুক্তিনামা কার্যকারিতা তারা করেছে আমাদের বিপক্ষে, তো এটার কার্যকারিতা আর নেই। তো চাচা আবু তালিব কিছুটা অবাক হয়ে গেল, তুমি কি করে বলতে পারলে যে এটার কার্যকারিতা আর নেই? তো তিনি বললেন, তারা যে বাইতুল্লার মধ্যে যে চুক্তিনামা রেখেছে এটা কি তারা সিলবদ্ধ করে তালাবদ্ধ করে রেখেছে, ওই চুক্তিনামা সকল যে লেখা ছিল সকল কিছু উই পোকা খেয়ে ফেলেছে শুধুমাত্র আল্লাহ তাআলার নাম ব্যতীত।
সুবহানাল্লাহ,
দেখেন উই পোকা খেয়ে ফেলেছে ওই তালাবদ্ধ বাক্সের ভিতরে সেই চুক্তিনামা, আর আমার নবী সেই চুক্তিনামার কি হয়েছে সকল কিছু বলে দিচ্ছে। তো এটা আমার নবীকে আমার আল্লাহ তাআলা দয়া করেছেন এই ক্ষমতা দিয়ে। আলহামদুলিল্লাহ, যখন এই কথাটা হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার চাচাজানকে জানালেন, তখন তার চাচাজান আবু তালেব আবু জেহেলকে গিয়ে এই সকল কিছু বললেন। তো আবু জেহেল এই কথা শুনে তিনি কিছুটা হাস্য প্রকাশ করলেন না, তিনি এটাকে মস্কারা করে নিলেন যে এটা কিভাবে সম্ভব, এটা তো কখনোই সম্ভব না,
বাইতুল্লাহ শরীফের মধ্যে বক্সের মধ্যে রয়েছে এটা নষ্ট হয়ে যাবে,
এটা তোমার ভাতিজা কিভাবে
বলবে।
তো যখন এটা বললো তিনি সেটাকে বিশ্বাস করলেন না। তো হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাজান আবু তালিব তখন তিনি বললেন, যদি আমার ভাতিজা সত্য না হয় তাহলে আমি নিজে তাকে তোমাদের হাতে তুলে দিব, আর যদি আমার ভাতিজা সত্য হয় তাহলে তোমাদের সাথে তোমাদের যে চুক্তি সেটার কোনো আর মূল্য থাকবে না, সেটা মূল্যহীন হয়ে যাবে। তো আবু জেহেল কিছুটা খুশি হয়ে গিয়েছিল এই সুযোগ,
এই ভেবে যে একটা সুযোগ,
এই একটা সুযোগ যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি আমরা অপদস্থ করতে পারি, তাকে আমরা মিথ্যা বলে প্রকাশ করতে পারি। তো যখনই তিনি কি করলেন, সকল যারাই ছিল কুরাইশের অধিবাসী অধিপতি যারা ছিল তাদেরকে আহ্বান করলেন যে দেখো মোহাম্মদ এটা বলে আমাদেরকে চ্যালেঞ্জ করেছে যে এই চুক্তিনামাকে ওই পোকা খেয়ে
ফেলেছে, নষ্ট হয়ে গেছে,
নষ্ট হয়ে গেছে। তো তিনি বললেন এই আমাদের সুযোগ তাকে অপদস্থ করা। যখন সকল সর্দার সেখানে হাজির হলো, আবু জেহেল সেই বাক্সকে নিয়ে আসলো, যখন বাক্স খুললো সত্যিকারই আমার নবী যেটা বলেছেন আলহামদুলিল্লাহ সেটা সত্য সত্য বলে প্রমাণিত হয়ে গেল যে ওই পোকা সকল কিছু যে চুক্তিনামায় লিখিত ছিল সেগুলোকে খেয়ে ফেলেছে কিন্তু আমার আল্লাহ তাআলার নাম ব্যতীত। তো এটা দেখে যারাই ছিল ওই সর্দাররা অনেকেই আবু জেহেলের সাথে মতানৈক্য তৈরি হয়ে গেল, হ্যাঁ সেই তো সত্য বলেছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই তো সত্য বলেছে। তো অনেকেই সেখানে আলহামদুলিল্লাহ সেদিন ঈমান এনেছিল, কিন্তু আফসোসের বিষয় হচ্ছে এই আবু জেহেল সেদিনও এত বড় মোজেজা আমার নবীর এত ক্ষমতা দেখো সেদিন ঈমান আনেনি।
আসলে এখানে নূর হোসেন ভাই যদি আমরা খেয়াল করি এটাও কিন্তু একটি নেকি দাওয়াতের একটি মাধ্যম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই গায়েব অর্থাৎ অদৃশ্যের ব্যাপারে বললেন, আর নবী তাকে বলা হয় যিনি অদৃশ্যের ব্যাপারে খবর বা সংবাদ দিতে পারেন। তো এই অদৃশ্যের সংবাদের মাধ্যমে এক প্রকার নেকির দাওয়াত হলো, কেননা এই দাওয়াতের মাধ্যমে এই খবর যে দিলেন সংবাদ পৌঁছালেন এর দ্বারা কিন্তু অনেক লোক ইসলাম ধর্ম গ্রহণ করলো, ইসলামের ছায়াতলে চলে আসলো। তো এটা একটা নেকি দাওয়াত হিসেবে কাজ করেছেন।
হ্যাঁ, আমার এইখানে কিন্তু ঘটনার দুটো উদ্দেশ্য ছিল, দুটো মাদানী ফুল মাদানী ছিল দর্শক শ্রোতাদের জন্য, যেটা আপনি মাত্র বললেন। প্রথমটা হচ্ছে যে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অদৃশ্য সংবাদ, যেটা এটা আমাদের আকীদা আনতে হবে যে আলহামদুলিল্লাহ হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার প্রদত্ত ক্ষমতা বলে এই ক্ষমতার অধিকারী রয়েছে।
এটা কোরআনে পাকের মধ্যে
রয়েছে যে আলহামদুলিল্লাহ। তারপর আমরা এই ঘটনা, এটা তো হাদিসের মোবারক, এর মাধ্যমে আমরা সহজ করে দিলাম আলহামদুলিল্লাহ। এরপর যে মুখ্যম যে বিষয়টি সেটা হচ্ছে আজকে এই ঘটনার আলোকে আমরা যেটা জানতে পারি সেটা হচ্ছে যে নেকির দাওয়াত দিতে গিয়ে যদি আমরা কোনো তাকলিফের মধ্যে পড়ে যাই, কোনো বিপদের সম্মুখীন হই, তাহলে যাতে আমরা পিছুপা না হই, যাতে করে আমাদের জন্য যত বড় বিপদই আসুক না কেন আমরা যাতে নেকির দাওয়াতের কাজের মধ্যে অটল থাকি, যাতে আমরা আমাদের কাজকে জারি রাখি, তাহলে আল্লাহ চাহে তো এই জারি রাখার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে অদৃশ্য থেকে আমাদেরকে সাহায্য প্রদান করবেন
ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা অবশ্যই আমাদেরকে সাহায্য করবে, যারা নেকির দাওয়াত দিবে তাদের উপর আল্লাহ তাআলার রহমত বর্ষণ হয় ইনশাআল্লাহ তাআলা। আরও বিস্তারিত আপনার কাছে শুনবো যে একজন মুবাল্লিগের কেমন গুণাবলী হওয়া উচিত, সে যে নেকির দাওয়াত দিবে কীভাবে তাকে দাওয়াত দেওয়া উচিত, আর এ ব্যাপারে যদি কষ্ট আসে তাহলে তার কেমন কষ্ট সহ্য করা উচিত, আর এর মধ্যে কী সব রয়েছে ইনশাআল্লাহ তাআলা এগুলো আমরা শ্রবণ করার চেষ্টা করব। দর্শকবৃন্দ, আমরা আমাদের অনুষ্ঠানের মধ্যে কিছু সেগমেন্ট নিয়ে থাকি, এর মধ্যে একটি হচ্ছে মাদানী বাহার, আরেকটি হচ্ছে আজকের আমল। তো ইনশাআল্লাহ তাআলা আমরা প্রথমে যাব আমাদের যে আজকের প্রথম যে সেগমেন্ট তা হচ্ছে মাদানী বাহার, মাদানী বাহার শ্রবণ করবো ইনশাআল্লাহ তাআলা। এরপর পরবর্তীতে আবারও আমরা আজকের আমল সম্পর্কে ইনশাআল্লাহ তাআলা জানার চেষ্টা করব। তো আসুন আমরা প্রথম সেগমেন্টের দিকে যাই, যার নাম হচ্ছে মাদানী বাহার। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আজকে যে মাদানী বাহার সম্পর্কে আমরা আলোচনা করার চেষ্টা করব তা হচ্ছে বাবুল ইসলাম সিন্ধের প্রসিদ্ধ শহর হায়দ্রাবাদের একটি ঘটনা বলবো, যেখানে একটি মাদানী কাফেলা 3 দিনের জন্য সফর করেছিল অপর এক এলাকার মধ্যে। যখন ওই এলাকায় সফরের জন্য মাদানী কাফেলা পৌঁছালো, তৃতীয় দিন অর্থাৎ মাদানী কাফেলার প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন যখন হলো, তৃতীয় দিনে এক ব্যক্তি মসজিদের বাইরে দাঁড়িয়ে আমিরে কাফেলার সাথে সাক্ষাৎ করার ইচ্ছা পোষণ করলেন। যখন আমিরে কাফেলার সাথে সাক্ষাৎ হলো, সাক্ষাতের পরে লোকটি নিজেকে একজন অমুসলিম পরিচয় দিয়ে ইসলামের অনেক প্রশংসা করলেন। অনেকদিন বলতেন তার ইসলাম সম্পর্কে এরকম এরকম তার মতবাদ, ইসলামের ভালো প্রশংসা করলেন। তিনি যিনি আমিরে কাফেলা ছিলেন তিনিও একজন খুব সুন্দর চরিত্রের অধিকারী এবং খুব সুন্দর ভালো একজন মুবাল্লিগ ছিলেন। তিনিও তাকে ইসলামের প্রতি এতটা আকর্ষিত দেখে তিনি তাকে ইসলাম গ্রহণের জন্য কী করলেন, ইনফিরাদি কোষে একক প্রচেষ্টা করলেন, তাকে বোঝাতে লাগলেন। আর কিছুক্ষণ বোঝানোর পরে সে কী করলো, ইসলাম ধর্ম গ্রহণ করলো। যখন তিনি ইসলাম ধর্ম গ্রহণ করে নেন আর তিনি বলেন, আপনি এসে আমার ঘরে যে পরিবার পরিজন রয়েছে তাদেরকে আপনি ইসলামের দাওয়াত পেশ করুন। মাদানী কাফেলার লোকেরা তাদের ঘরে গেলেন এবং তাদের প্রতি ইসলাম কবুল করার প্রস্তাব দিলেন, তাদেরকে বোঝালেন, আর যার বরকতে আলহামদুলিল্লাহ তার পরিবারের 9 জন সদস্য বিশিষ্ট ঘরে সবাই মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমিরা কাফেলা সেই ন মুসলিমটিকে জিজ্ঞাসা করলেন, আপনি তো প্রথম থেকে ইসলামকে ভালোবাসতেন, তো ইসলাম গ্রহণ করতে আপনার এত দেরি কেন, আপনি এত লেট কেন করলেন? তখন ওই ব্যক্তি যিনি অমুসলিম ছিল নতুন মুসলমান হলেন, তিনি জবাব বললেন যে যে ইসলাম দেখে আমি আমার ভালো লেগেছে, সেই ইসলাম তো বই পুস্তকে ছিল, কিতাবে ছিল, কিন্তু আমি মুসলমানদেরকে দেখে ওই রকম অবস্থা আমি পাইনি যেভাবে আমি পুস্তকের মধ্যে পেয়েছি, বইয়ের মধ্যে পেয়েছি। কিন্তু যখন আমি আপনাদেরকে দেখলাম, আশিকান রসুলের মাদানী কাফেলা দেখলাম, আমি মাদানী কাফেলা দেখে আমার ওই কিতাবের কথা স্মরণ পড়লো যে কিতাবের মধ্যে আমি মুসলমানদের এবং ইসলাম সম্পর্কে জেনেছি, আর আপনাদেরকে দেখে আমার মনটি খুব ঝুঁকে পড়লো, আর আমি আপনাদের চাল চলন এবং গতিবিধি লক্ষ্য করলাম এই 3 দিন, যে আপনারা কীভাবে চলছেন, কী করছেন না করছেন, তো এগুলো আমি যখন লক্ষ্য করা শুরু করলাম 3 দিন যাবৎ আমি এটাই ফলো করলাম, আর এই অবশেষে আমি এসে আপনাদেরকে অর্থাৎ আপনাদের যে অবস্থা, আপনাদের সাদা পোশাক, পাশাপাশি আপনাদের পাগড়ির মুকুট, চেহারার নূর ভরা দাড়ি, সুবহানাল্লাহ ইত্যাদি দেখে আমি পুস্তকে যেভাবে ইসলামের নমুনা দেওয়া রয়েছে ঠিক সেই নমুনা আমি উপলব্ধি করলাম আপনাদের মাঝে। অতঃপর আমি আপনার কাছে আসলাম এবং আমি ইসলাম সম্পর্কে কিছু আপনাকে বললাম, যেন আপনি আমাকে ইসলাম ধর্ম গ্রহণ করিয়ে দেন, আমাকে যেন ইসলামের দাওয়াত দিয়ে আমাকে যেন ইসলাম ধর্মে দীক্ষিত করে নেন। তো এই কথাটি যখন বলা হলো সে এটা বলতে লাগলো, তার যেই ইসলামের প্রতি ভালোবাসার যেই ধরন সে নিজের ভাষায় এটা বললেন, তখন ওই অমুসলিমের ব্যাপারে সেক্ষেত্রে কথা মিরাল ইসলাম দামাত বরকাতুল্লাহ আলিয়া তিনি তার কিতাব নেকি দাওয়াতের মধ্যে লেখেন যে এখন বর্তমানে এই ন মুসলিম ভাই একটি মসজিদের মধ্যে মুয়াজ্জিন হিসাবে রয়েছেন এবং তিনি দাওয়াত ইসলামের মাদ্রাসাতুল মদিনায় পবিত্র কুরআনে করিমের শিক্ষা নিচ্ছেন এবং লোকদেরকে সৎ কাজের এবং নামাজের দাওয়াত দিচ্ছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। চিন্তা করুন দর্শকবৃন্দ, হোসেন ভাই যে বিষয়টি ঘটনাটি আমরা শুনলাম মাদানী বাহার, যে এক ব্যক্তি যে অমুসলিম ছিল কিন্তু ইসলামের যেই আকৃতি হয়, সৌন্দর্য হয়, যেটা কিতাবে পড়েছে দাওয়াত ইসলামী মুবাল্লিগের মাঝে যেভাবে দেখেছেন তিনি, দেখে কিন্তু অভিভূত হয়ে তিনি ইসলাম ধর্মে দীক্ষিত হলেন। তো এ থেকে আমরা বুঝতে পারি দর্শকবৃন্দ যে আমাদের একজন মুবাল্লিগ কেমন হওয়া উচিত, আর কেমন চরিত্রে বা কেমন বাহ্যিক দিকটা কেমন হলে একজন লোক তার প্রতি আকৃষ্ট হয়। তো আল্লাহ তাআলা আমাদেরকে এই ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করা উচিত, যারা দিনে দাওয়াত দিচ্ছেন, যারা নেকি দাওয়াত দিচ্ছেন তাদের কেমন হওয়া উচিত এই ঘটনা আমরা জানতে পারলাম। ইনশাআল্লাহ তাআলা আমরা যাব নূর হোসেন ভাইয়ের কাছে, নূর হোসেন ভাইয়ের কাছ থেকে আরও কিছু মাদানী ফুল শুনব, এরপর আমাদের আজকের আমলের দিকে যাব। বিশেষ করে নূর হোসেন ভাই আপনার দিকে আসবো এই জন্য যে একজন মুবাল্লিগের কেমন ভূমিকা পালন করা উচিত। আমরা কিন্তু এই মাদানী ভাইয়ের ঘটনা থেকে আমরা অনেকটা জানলাম, এ ব্যাপারে আরও কিছু যদি আপনি মাদানী ফুল দর্শকদেরকে দিতেন।
যে পূর্বে থেকে আমরা আলোচনা হয়েছে এগুলো বিষয়ে, আজকে তারপরও কিছুটা আপনি যেহেতু প্রশ্ন করেছেন সংক্ষেপে বলার চেষ্টা করব। সেটা হচ্ছে যে একজন মুবাল্লিগকে কেমন হওয়া যায়, যে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উত্তম যে আদর্শ,
সুবহানাল্লাহ,
রাসূলের যে চরিত্র, এই চরিত্রের অধিকারী, এই চরিত্রকে যদি আমরা অনুসরণ অনুকরণ করতে পারি, যদি আমাদের জীবনের মধ্যে এটাকে আমরা বাস্তবায়িত করতে পারি, দেন এটা আমরা মুখে বলা লাগবে না, আমাদের আদর্শ চরিত্রের মাধ্যমে এটা
আমার অভ্যন্তরীণ এবং বাহ্যিকভাবে ফুটে উঠবে যে আমি কেমন ব্যক্তি।
তো এটার মাধ্যমে কিন্তু আমার নেকির দাওয়াতের কাজ, অর্থাৎ একজন মুবাল্লিগকে কেমন হওয়া চাই, এটার মাধ্যমে সে ফুটিয়ে তুলতে পারবে। আর ইসলাম দেখেন আজকে পুরো বিশ্বের মধ্যে যদি দেখি আমরা, ইসলাম বিদ্বেষীরা এরা চেষ্টা করছে কি ইসলামকে এমনভাবে তুলে ধরার যে ইসলাম হচ্ছে সংঘাত করার, ইসলাম হচ্ছে নেগেটিভ যে বিষয়গুলো এরা চেষ্টা করে এভাবে তুলে ধরার। কিন্তু ইসলাম আসলে মূলত কি, ইসলামের আদর্শ কি, ইসলামের লক্ষ্য কি, যদি আমরা দেখি যুদ্ধ যে হয়েছে ইসলামের মধ্যে ইতিহাস যদি আমরা দেখি, যে ইসলামের কিন্তু যুদ্ধ কিন্তু ইসলামের লক্ষ্য ছিল না। দেখা গিয়েছে যে যুদ্ধ, ফেতনা, ফেসাদ, এই হিংসা বিদ্বেষ, এই সকল কিছু কিন্তু নিশ্চিহ্ন করার জন্য কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবির্ভাব হয়েছে।
সুবহানাল্লাহ। জি,
তো হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছেন এগুলোকে নিশ্চিহ্ন করার জন্য। আর ইসলাম শব্দের অর্থই জানি আমরা কি, শান্তি, নিরাপত্তা, আলহামদুলিল্লাহ। তো হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং মুসলমান যারা ছিল, আলহামদুলিল্লাহ, ইসলামের ছায়াতলা যারা এসেছিল, তো ইনাদেরকে দেখে ঈর্ষান্বিত হয়ে ইসলাম বিদ্বেষী যারা ছিল তারা কিন্তু ইসলামের বিরুদ্ধাচরণ করে তারা কিন্তু আক্রমণ করেছিল। আর ইসলামের মধ্যে যারা ছিল তারা কিন্তু যুদ্ধ প্রতিরক্ষামূলক, আত্মরক্ষামূলক হওয়ার জন্য তারা কিন্তু যুদ্ধের মধ্যে তারা শরীক হয়েছিল।
আমরা যদি ইসলাম সম্পর্কে গবেষণা করি বা ইসলাম সম্পর্কে জানার চেষ্টা করি, বিশেষ করে যে যুদ্ধের কথা আপনি বললেন, যে ইসলামের মধ্যে যে জিহাদগুলো হয়েছে, জিহাদগুলোর মধ্যে কোথাও পাওয়া যাবে না হয়তো যে প্রথমে মুসলমান আঘাত করেছে বা তলোয়ার তুলেছে, মুসলমান তলোয়ার তুলেছে যখন মুসলমানকে আঘাত করার জন্য এসেছে। তো এ থেকে আমরা বুঝতে পারি যে একজন
মুসলমান কখনই এটা যে আক্রমণাত্মক ছিল না, আত্মরক্ষামূলক ছিল। তো মুসলমানদের উপর যুদ্ধ যখন ফরজ হয়েছিল সেটা হিজরতের পর, তখন মুসলমান যখনই তাদের উপর আক্রমণ চলেছে তারা আক্রমণ এটাকে প্রতিহত করার জন্য তারা আত্মরক্ষামূলক সেই যুদ্ধের মধ্যে লিপ্ত হয়েছে, আলহামদুলিল্লাহ। এই যে বিষয়টা আমি কেন বলেছি, যাতে করে আমরা এতটুকু জেহেনে রাখি যে আমরা যদি আমরা নিজেদেরকে ওইভাবে তৈরি করতে পারি, যেটা ইসলামে আমাদেরকে হুকুম রয়েছে একজন মুসলমানকে, একজন মুমিনকে কি গুণে গুণান্বিত হতে হবে, তাহলে কিন্তু ওই গুণে যখন আমি গুণান্বিত হব তো আমার মাধ্যমে তখন নেকির দাওয়াতের কাজ সম্ভব।
এই আসলে জিহাদের ব্যাপারটা আমরা যে এই কারণে তুলে ধরেছি যে আমাদের সমাজের মধ্যে অনেকে এরকম বলে থাকে, তো এই বিষয়টা যে ইসলাম জিহাদকে সাপোর্ট করে কখন, নিজেকে রক্ষা করার জন্য, আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।
একটু শেষ করে দিব, আমি এই অমুসলিমদের কথা কেন আনলাম, ইসলাম বিদ্বেষীদের কথা কেন আনলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইসলামের দাওয়াত দিলেন তখন কিন্তু যুদ্ধ করেন নাই, কারো বিরুদ্ধে তলোয়ার দিয়ে তাকে বাধ্য করেন যে তুমি কলেমা পড়ো। আল্লাহ রাসূল কি করেছেন, তার আদর্শের মাধ্যমে। একটি ছোট একটি ঘটনা বলবো, যে একবার আরবের মধ্যে এক যুবক ছেলে, তারা বিধর্মী ছিল, তারা মুসলমান ধর্ম তখনও গ্রহণ করেনি, তো সে দেখলো যে তার পিতা মারা যাওয়ার পর তার মা খুবই কষ্টের মধ্যে দিন যাপন করতেছেন। তো তার মার কাপড় ছিল একটা কাপড়, সে কাপড় আস্তে আস্তে যে তালি দিতে দিতে সেই কাপড়ের নিশ্চিহ্ন হয়ে যাওয়ার মতো, তো দেখলেন যে তার মার সতর ঢাকার মতো যে অবস্থা, যে যতটুকু কাপড় দরকার তাও নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে, তখন সে বাধ্য হয়ে তার মার থেকে অনুমতি নিয়ে সে তার চাচার কাছে গেল। তো তার চাচা তাকে সেখান থেকে ফিরিয়ে দিল যে না, যেহেতু তোমার বাবা এখন মারা গিয়েছে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই, সে সেখানে সাহায্য করার পরিবর্তে তাকে ফিরিয়ে দিয়ে তার মনকে মনতুষ্টি না করে তাকে অসন্তোষ করে দিল। তখন সে যখন কান্নারত অবস্থায় ফিরে আসছিল, তখন এক লোক যখন দেখলো সে কান্না করছে তাকে কারণ জিজ্ঞাসা করলো, তখন সে যুবক সে তার সব ঘটনা খুলে বললো। তখন ওই লোক তাকে বলল, তুমি এই মরুভূমির মধ্যে আরবের মধ্যে এক ব্যক্তিকে পাবে যেই তোমার এই সমস্যার সমাধান করবে, সেই ব্যক্তি তোমার মনের দুঃখের কথাগুলো শুনে নেবে, সে হচ্ছে কি নবীদের সর্দার, যে হচ্ছে কি মুসলমানদের সর্দার হুজুরে আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। যখন সে যুবক তার মার অনুমতি নিতে গেল যে মা এমন এক ব্যক্তি রয়েছে যে আমাদেরকে সহযোগিতা করতে পারে, তো তার মা তাকে বাধা প্রদান করলো। সে বলল যে বাবা তুমি যদি তার কাছে যাও হয়তোবা তুমি তার ধর্মে দীক্ষিত হয়ে যাবে, তো আমরা আমাদের বাবার ধর্ম ছাড়তে চাই না। তো সে কঠোর সিদ্ধান্ত নিল, না মা আমি আমার ধর্ম থেকে পিছোবা হব না। তো এই সে আমি খুব সংক্ষেপে বলছি, সে যুবক ছেলেটি হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দরবারে হাজির হলো এবং সে গিয়ে প্রথমে বলতে লাগলো যে হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি কিন্তু আপনার ধর্মে দীক্ষিত হব না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নূরানি চেহারা মোবারক দিয়ে হাসি দিয়ে দিলেন যে যুবক তুমি কি চাও, হে বালক তুমি কি চাও? তো সে বালক বলতে লাগলো যে আমার মার কাপড় ছিঁড়ে যাচ্ছে, আমার মার সতর ঢাকার মতো কাপড় নেই, আপনি দয়া করেন, আমি শুনেছি যে আপনি এই মক্কার মধ্যে কেবলমাত্র দয়াবান ব্যক্তি যে সকলকে দয়া করে থাকে, যে শুধু নিজের ধর্মের লোককে না অপর ধর্মের লোককেও সে দয়া করে থাকে, তো আমি হয়েছি অপর ধর্মের লোক কিন্তু আমি জানি আপনি আমাকে ফিরে দিবেন না। তখন হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নিজের চাদর মোবারককে সেই যুবক ছেলেকে দিয়ে দিল, সেই বালককে দিয়ে দিল। যখন সে বালক সে চাদর নিয়ে তার মার কাছে গেল, তার মা যখন শুনতে পারলো যে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে এত বড় দয়া করেছে কিন্তু ধর্মের জন্য একবারও আহ্বান জানায়নি যে তুমি মুসলমান ধর্ম গ্রহণ করো তাহলে তুমি আমি আমি তোমাকে সহযোগিতা করব, তো হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই চরিত্র এই আদর্শ দেখে তার মা বলল চলো কেনই বা আমরা এই ধর্মে গ্রহণ করব না, যে ধর্ম এত সৌন্দর্য, যে ধর্ম এত সুন্দর আদর্শ রয়েছে। তখন সেই যুবক সেই মা আল্লাহর রাসূলের দয়ায় তারা ইসলাম ধর্ম গ্রহণ করল।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, বেশ কিছু আমরা বিষয় আজকে জানতে পারলাম, আল্লাহ তাআলা আমাদেরকে এই বিষয়গুলো আমল করার তৌফিক দান করুক, এই বিষয়গুলো আমরা খেয়াল যেন রাখি, যখনই আমরা নেকি দাওয়াত দেব নিজের সুন্দর চরিত্রকে যেন আমরা সামনে রাখি, ইনশাআল্লাহ তাআলা দেখব আমরা নেকি দাওয়াতের কাজে সফলতা অর্জন করতে পারবো ইনশাআল্লাহ তাআলা। তো শেষের দিকে যাব, শেষ করার পূর্বে আজকের আমল সম্পর্কে আমরা নূর হোসেন ভাই থেকে জানবো যে আমরা প্রতিটি পর্বে চেষ্টা করি একটি আমল সম্পর্কে জানার জন্য, আজকে ইনশাআল্লাহ তাআলা আমল সম্পর্কে জানবো। জি নূর হোসেন ভাই,
যেহেতু আমরা প্রতি পর্বেই চেষ্টা করি একটি আমল নতুন নতুন বলার, তো মাদিনা শুনে দর্শক শ্রোতাকে বলবো যত সহজ, যেটা যার জন্য সহজ হবে, যেটা যার জন্য প্রতিনিয়ত করা যাবে সেই আমলটা যাতে তারা করে নেয়। তো আলহামদুলিল্লাহ আজকে একটি ওজিফা আমল এর বিষয়ে আমরা বলবো, যে জান্নাতি জেওর একটি কিতাব রয়েছে, এই কিতাবের মধ্যে এসেছে যে ব্যথা বা রোগের উপর 3 দিন পর্যন্ত 100 বার করে একান্ত মনে এই ওজিফা, কোন ওজিফা, বিসমিল্লাহি রহমানির রহিম পড়ে ফুক দেওয়া হয় ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল এতে প্রশান্তি লাভ হবে।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।
বিসমিল্লাহির রহমানির রহিম এর ফজিলত আলহামদুলিল্লাহ অসংখ্য ফজিলত কিতাবের মধ্যে রয়েছে, বিশেষ করে আমির আহলে সুন্নাত আলহামদুলিল্লাহ ফাইজানে সুন্নতের মধ্যে, ফাইজানে বিসমিল্লাহ শরীফের মধ্যে অনেক অসংখ্য ঘটনা লিপিবদ্ধ করেছে। তো আমরা যদি আলহামদুলিল্লাহ এই ওজিফাটাকে আমরা যদি আমাদের আমলের মধ্যে নিয়ে নিই এবং হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেই আমাদের জন্য সুন্নত রয়েছে যে প্রতিটি জায়েজ কাজের পূর্বে, প্রতিটি বৈধ কাজের পূর্বে যাতে করে আমরা বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করার অভ্যাস করে নিই,
আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক। দর্শকবৃন্দ, আমরা শুনলাম বিসমিল্লাহ শরীফের ফজিলত শুনলাম, আমরা যেন বিসমিল্লাহ শরীফের ফজিলতকে নিজের আমলে নিয়ে আসি, চলতে ফিরতে উঠতে বসতে প্রতিটি কাজের পূর্বে যেন আমরা বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করি, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করার তৌফিক দান করুক। দর্শকবৃন্দ, আমরা শেষের দিকে চলে এসেছি, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন মাদানী চ্যানেল বাংলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।